أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমরা জানি ঐশী জামাতের প্রতিটি সভ্যের দায়িত্ব তাই হয়ে থাকে যা ঐশী জামাতের প্রতিষ্ঠাতার দায়িত্ব, অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে ডাকা, মানুষের বিভ্রান্ত চিন্তাধারা এবং যে শিক্ষা কালের প্রবাহে বিকৃত হতে থাকে সেই বিকৃত শিক্ষাকে চিহ্নিত করে মানুষকে সঠিক এবং সোজা সত্যপথ দেখানো। ধর্মের ইতিহাস থেকে জানা যায় যে যখনই নবী এবং তাদের মান্যকারী, যাদের সংখ্যা প্রথম দিকে খুব অল্প হয়ে থাকে, স্বল্প হয়ে থাকে, তারা যখন এই কাজ করেছেন তাদের ভয়াবহ বিরোধিতা হয়েছে। যুগের ফেরাউন এবং হামান আর তাদের সাঙ্গপাঙ্গরা নবী এবং তাদের জামাতকে নির্মূল করার, নিশ্চিহ্ন করার সকল চেষ্টা করে, আর এই ব্যবহার ধর্মের সাথে হয়ে আসছে আদি থেকে। যতদিন সকল ধর্মের সাথে ব্যবহার হয়েছে, যতদিন তারা সত্য এবং সঠিক ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল, সুতরাং খোদা তাআলার রীতি যেখানে এটি সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে ইসলামের শত্রুদের এই ব্যবহারই করার ছিল। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত এবং সবচেয়ে বড় মনোনীত রসুল ছিলেন। তিনি কোন ব্যতিক্রম ছিলেন না এই নিয়মের, বরং পরীক্ষা, কষ্ট, দুঃখ এবং যুদ্ধের পথ যেভাবে তাকে অতিক্রম করতে হয়েছে, নবীদের, সাবেক নবীদের ইতিহাসের দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার সবচেয়ে বেশি কষ্ট তিনি করেছেন। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাত্ম্য এবং অবিচলতার যেই মর্যাদায় পরম মার্গে অধিষ্ঠিত ছিলেন, সে কারণে তিনি সফলতার সাথে সব মাইল ফলক অতিক্রম করেছেন। আর ইমানের এই দৃঢ়তা এবং পর্বতের মতো দৃঢ় পর্বত সদৃশ দৃঢ় সংকল্প এবং ইমান ও বিশ্বাসের ক্ষেত্রে এই বিশ্বাসের যে উন্নত মার্গ মকাম মর্যাদা সাহাবাদের ভিতর তিনি সৃষ্টি করেছেন। কোন কষ্ট, কোন আঘাত, কোন কিছুর অভাব, অস্ত্র শস্ত্রের স্বল্পতা সাহাবাদের ইমানকে কখনো দোদুল্যমান করতে পারেনি। কোরআনে করিম আল্লাহ তাআলা এই ইমানদার শ্রেণীর কথা এভাবে উল্লেখ করেছেন, সূরা আলে ইমরানের 174 73 এবং 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুমুল কারহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। যারা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়েছে, আঘাত লাগার পরও তাদের মধ্য হতে যারা সৎকর্ম করেছে এবং পূর্ণ কর্ম করেছে আর তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আবার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান্নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা যাদেরকে মানুষ বলেছিল যে নিশ্চয় তোমাদের বিরুদ্ধে মানুষ লোক সমবেত হয়েছে, অতএব তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এটি তাদের ঈমানকে আরো বৃদ্ধি করল এবং তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কত উত্তম কার্যনির্বাহক। ঈমানের এই দৃঢ়তাকে এবং খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদের জীবন উৎসর্গ করার দৃশ্য উহুদের যুদ্ধে আমরা এভাবে দেখি যে মুসলমানদের একটা শ্রেণীর ভুল এবং ভ্রান্তির কারণে স্পষ্ট যে বিজয় লাভ হয়েছিল মুসলমানদের তার চিত্র পাল্টে যায়। কাফের ফিরে এসে আবার আক্রমণ করে এবং তখন মুসলমানদের প্রাণের অনেক ক্ষয়ক্ষতি হয়, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তার দন্ত মোবারক শহীদ হয়। কিন্তু তখন সাহাবারা এভাবে সুদৃঢ় শীর্ষাগলিত প্রাচীর হিসেবে তার সম্মুখে তার হেফাজতের উদ্দেশ্যে দণ্ডায়মান হন যে কোন শক্তি তাদেরকে সেখান থেকে অপসারণ করতে পারেনি। নিজেদের জীবনের প্রতি ভ্রক্ষেপ না করে দুশ্মন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর প্রতিটি আক্রমণকে তারা ব্যর্থ করে আক্রমণকে তারা প্রতিহত করছিলেন। যে এটি এক অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাই ধর্মের ইতিহাসে। যদিও মক্কার কাফেররা দ্বিতীয় আক্রমণে বাজ্যত মনে হয় যে তারা ছেয়ে গেছে মুসলমানদের উপর, কিন্তু রণকৌশলের দিক থেকে এটি কোনো শ্রেষ্ঠত্ব নয়, এ কোনো বিজয় নয়। যখন কাফের সৈন্যরা যুদ্ধের পর ফিরে যাচ্ছিল তখন কোন কোন আরব গোত্র তাদের টিটকারি করে তিরস্কার করে এভাবে যে অনেক বড় বড় নারা লাগাচ্ছ এবং ভাবছ যে আত্মপ্রসাদ নিচ্ছ যে বদরের প্রতিশোধ নিয়েছ, এটি কি বিজয়, এটি কেমন বিজয় হলো, কোনো মালে গণিমত হস্তগত হয়নি, কোনো যুদ্ধ বন্দীও তোমাদের হাতে আসেনি আর দাবি করছ যে প্রতিশোধ নিয়েছ। তখন পথের মধ্যেই মক্কার কাফের ভাবছিল যে এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত মদিনার দিকে আক্রমণের জন্য। মুসলমান যারা ক্লান্ত শ্রান্ত আহত ক্ষত বিক্ষত তাদের উপর আক্রমণ করে পূর্ণ বিজয় ছিনে নিতে হবে, কিন্তু তাদের এই চিন্তা তাদেরকে দ্বিধা বিভক্ত করে। এক পক্ষ বলে যে বিজয় যতটা পেয়েছি ততটাই যথেষ্ট, এখন মুসলমানদের সাথে এখন সেই সকল যোদ্ধারাও যুদ্ধে অংশ নেবে যারা ওহদে উপস্থিত ছিল না। আর এছাড়া মদিনার উপর আক্রমণের কারণে পুরো মদিনা এখন প্রাণান্তকর যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের এই মনোবৃত্তির সংবাদ পান। তিনি পরের দিনই সাহাবাদের সমবেত করেন এবং কাফেরের পিছু ধাওয়া করার জন্য সৈন্যবাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন, কিন্তু একই সাথে এই শর্ত আরোপ করেন যে এই সেনাবাহিনীতে শুধু সেই সমস্ত সাহাবী অন্তর্ভুক্ত হবে যারা ওহদের যুদ্ধে অংশ নিয়েছিল। এখন এই সাহাবাদের অবস্থা একটু চিন্তা করুন, যারা পূর্ববর্তী দিন যুদ্ধের কারণে যুদ্ধ করার কারণে ক্লান্ত শ্রান্ত ছিলেন, যাদের অধিকাংশ ছিলেন আহত এবং ক্ষতবিক্ষত। 250 সভ্য ভিত্তিক এই সেনাবাহিনী গঠন করা হয়। যারা মদিনা থেকে যাত্রা করে তারা তাদের সকলেই এই আবেগ এবং সংকল্পের সাথে বের হন যেন কোন বিজয়ী সেনাবাহিনী শত্রুর পিছু ধাওয়া করার জন্য বেরিয়েছে। মদিনা থেকে 8 মাইল দূরে হামরাউল আসাদ ময়দানে অবস্থান নেন আর সাহাবাদের নির্দেশ দেন যে 500 জায়গায় তোমরা আগুন প্রজ্বলিত করো। আর এই আগুন জ্বালানোর পর দূর দূরান্তে মানুষের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে। মুসলমানদের আগমনের সংবাদ কাফেরেরা পায়। আবু সুফিয়ান এবং অন্যান্য নেতৃবৃন্দ মনে করল যে মক্কায় ফিরে যাওয়াই শ্রেয় হবে। আর কাফেরের ফিরে যাওয়ার সংবাদ যখন মহানবী পান, দু একদিন তিনি সেখানে অবস্থান করে মদিনায় ফিরে আসেন এবং বলেন যে কাফেরের হৃদয়ে এই ত্রাস সঞ্চার করেছেন আল্লাহ তাআলা। খোদা তাআলা সেই আহত মুসলমান যোদ্ধার প্রশংসা করেছেন যারা তেয়া এবং কোরবানের সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই খোদাফেরু এবং মুত্তাকিদেরকে খোদা তাআলা মহান প্রতিদানের শুভ সংবাদ দেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ওহদ থেকে ফেরার পথে আবু সুফিয়ান এই এলান করেছে এবং ঘোষণা করেছে যে আগামী বছর বদরের প্রান্তরে তোমাদের সাথে আমাদের আবার যুদ্ধ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ঘোষণা করেন যে ঠিক আছে এসো। চতুর্থ হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 সাহাবী নিয়ে 1500 ব্যক্তির এক সেনা বাহিনী গড়ে তোলেন। আবু সুফিয়ান 2000 সদস্যের এক সেনাবাহিনী গড়ে তোলে, কিন্তু তার হৃদয় ভীতি ছিল যে মুসলমানদের মোকাবেলার জন্য এই সংখ্যা অপ্রতুল, যথেষ্ট নয়। মুসলমানদের সংখ্যা নিশ্চয়ই সে জানতে পেরেছে। সে একটি ষড়যন্ত্র করে এক ব্যক্তিকে মদিনায় পাঠায় এবং বলে যে মুসলমানদেরকে ভীতত্রস্ত করে তোলো, যে তোমাদের মোকাবেলার জন্য কাফেরের অনেক বড় বাহিনী আসছে, তোমরা এর মোকাবেলা করতে পারবে না। কিন্তু খোদা তাআলা বলেন যে শত্রুর এই অপপ্রচার এবং প্রপাগান্ডা মুসলমানদের ইমানকে আরো শক্তিশালী করে এবং মুসলমান উত্তর দেয় এবং এটি তাদের উত্তর হয়ে থাকে যে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট এবং কত উত্তম কার্য নির্বাহক তিনি। মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1500-এর এই সেনা বদরের ময়দানে বদরের প্রান্তরে পৌঁছে, কিন্তু কাফের বাহিনী মক্কা থেকে কিছু দূর এসে আবার মক্কায় ফিরে যায় এবং বাহানা করে যে এটি যেহেতু দুর্ভিক্ষের বছর, প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। আগামী বছর পরিপূর্ণ প্রস্তুতির সাথে আমরা বের হব। সুতরাং কাফেরদের কাফের যেই ষড়যন্ত্র করছিল মুসলমানদের ভয় দেখিয়ে, বড় বিশাল সেনাবাহিনীর কথা বলে ভয় দেখিয়ে যুদ্ধের যুদ্ধ থেকে বিরত রাখবে, তাদের এই চক্রান্ত সফল হয়নি। মোমেনদের অবস্থার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সাক্ষ্য দিচ্ছেন যে মৃত্যু ভয়ে কাফেরদের জন্য হয়তো কাজ করতে পারে, কিন্তু মুসলমানদেরকে এটি আরো ইমানে দৃঢ় করে। মুসলমান বদরের ময়দানে গিয়ে কিছুদিন অবস্থান করে এবং আমি যেভাবে বলেছি যে মুসলমানের ভয় পাওয়ার তো প্রশ্নই নেই, কাফের বাহিনী ভীতত্রস্ত ছিল এবং সামনে আসার তারা সাহস দেখায়নি। তো এটি ঐশী প্রতাপ ছিল যা কাফের হৃদয়ে সঞ্চারিত হয়েছে এবং হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিলের আন্তরিক এই নারা, আন্তরিক এই ধ্বনি মুসলমানদেরকে সবসময় শক্তি যুগিয়েছে বা মদত যুগিয়েছে। এগুলো বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, বরং সাহাবাদের ইতিহাস সে এমন ঘটনা অনেক রয়েছে। শত্রুর একতাবদ্ধ হওয়া মোমেন বা সাহাবাদের ভীত বা ত্রস্ত করার ষড়যন্ত্র কখনো সফল হয়নি, সফল হতে পারে না। আজও এটি এলান এবং প্রকৃত মোমেনের এই ঘোষণাই করা উচিত। আজ মোহাম্মদ মসির জামাতের সদস্যদেরকে একইভাবে ভীত ত্রস্ত করার চেষ্টা হয়, কিন্তু মোমেনদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা কোন দল কোন সংসদ বা কোন সংগঠনের ভয়ে ভীত নয়, বরং সবসময় ধৈর্য এবং অবিচলতার সাথে তারা নিজেদের ইমানের দৃঢ়তার স্বাক্ষর রাখেন। তারা মার খেয়ে ধৈর্য ধারণ করেন, অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে কখনো ইমানকে দোদুল্যমান হতে দেন না। তাদের শহীদ করা হয় তখন তাদের আত্মীয় স্বজন, বিধবা সন্তান সন্ততি, পিতামাতা ভীতত্রস্ত হয়ে ইমান ছেড়ে দেবে, কিন্তু মোমেনদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র কখনো মোমেনদেরকে ত্রস্ত করতে পারে না। বরং তাদের উত্তর সবসময় হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, তাদের উত্তর হয়ে থাকে সবসময়, তাদের দৃষ্টি আল্লাহ তাআলার উপর থাকে। শত্রু যখন হই হুল্লোড় হইচই ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়, তারা গুপ্ত বন্ধুর সত্তায় আত্মগোপনের চেষ্টাকে আরো জোরদার করেন। সুতরাং আজ পৃথিবীর বিভিন্ন দেশে আহমদীয়তের যে বিরোধিতা হচ্ছে, এটি আহমদীয়তার সত্যতার প্রমাণ। এই কথা বা এই বিষয়ে দোয়ার প্রতি আমাদের মনোযোগী করার জন্য হয়ে থাকে আর হওয়া উচিত। এই বিরোধিতা এবং এই দলাদলি বরং 72 ফিরকার সমবেত হয়ে পাকিস্তানে সম্মিলিতভাবে আহমদীদের তারা কোনো ক্ষতি করতে পারেনি এবং করতে পারেও না, পারবেও না। বাহ্যিক ক্ষয়ক্ষতি মোমেনের দৃষ্টিতে কোনো অর্থই রাখে না। আসল বস্তু হল ইমান এবং ইমান রূপী সম্পদ। আল্লাহ তাআলার ফজলে প্রতিটি শহীদের শাহাদতের ঘটনার পর তার স্ত্রী, বাচ্চা, পিতামাতা এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমি ইমানের দৃঢ়তা, নিষ্ঠা এবং বিশ্বস্ততা এবং আন্তরিকতায় পরিপূর্ণ চিঠি, অধিক আন্তরিকতা তাদের চিঠিপত্রে প্রকাশ পায়। একই অবস্থা ভারতের কোন কোন অঞ্চলে আজকাল বিরাজ করছে। মৌলবীদের সবকটি দল সম্মিলিতভাবে আহমদী এবং নতুন বয়তকারীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, ধর্ম থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। একই অবস্থা বাংলাদেশে ছিল, এখনো যখন তারা সুযোগ পায় এই ধরনের ঘটনা ঘটে। একই অবস্থা আরবের কোন কোন দেশে বিরাজমান, যখনই আহমদীদের সংবাদ পায় সরকারি প্রতিষ্ঠান বা সংগঠন তাদের কষ্ট দেওয়ার চেষ্টা করে, সিরিয়া হোক বা মিশর হোক, বালগারিয়ার আহমদীদের সাথে একই ব্যবহার করা হচ্ছে, যেন তারা আহমদীয়ত ছেড়ে দেয়। সরকারি মুফতি পুলিশের মাধ্যমে চাপ সৃষ্টি করে, রাশিয়ার কোন কোন মুসলমান অঙ্গরাজ্যে একই অবস্থা বিরাজ করছে। স্থানীয় কেন্দ্রীয় মুফতি সরকারি এজেন্সির মদত পুষ্ট হয়ে আমাদের মোবাল্লেগ এবং জামাতের সদস্যদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করে। এক কথায় পৃথিবীর বিভিন্ন দেশে মুহাম্মদী মসীহর জামাতের বিরোধিতা, এই জামাতের সার্বজনীনতা এবং বিশ্বজনীনতারই প্রমাণ বহন করে। কিন্তু খোদা তালার হাসিব বৈশিষ্ট্যের যারা জ্ঞান রাখে তারা সর্বত্র সব জায়গায় এই উত্তরই দেয় যে যত খুশি তোমরা দল ভারী করো এবং আমাদের বিরোধিতা করো করো না কেন, আমাদের চিরস্থায়ী উত্তর হল হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, কেননা আমরা আমাদের মনি এবং অনুসরণযোগ্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের কাছে এটি শিখেছি। সুতরাং আহমদীদেরকে সবসময় ধৈর্যের সাথে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে এই কষ্ট সহ্য করে যেতে হবে এবং ঈমান দৃঢ় করতে হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করেছেন, তিনি বলেন এই আয়াতে এই বিষয়টি বোঝানো হয়েছে যে প্রকৃত বীরত্বের মূল বা ভিত্তি হল ধৈর্য এবং অবিচলতা, দৃঢ় চেতনা। নফসের আবেগ বা পরীক্ষা যা শত্রুর মতো আক্রমণ করে তার মুখে অবিচল থাকা এবং বীরত্ব প্রদর্শন করা, আর ভেরুতা দেখে পালিয়ে না যাওয়া, এটি হল প্রকৃত বীরত্ব। মুসলমান আরেকটি বিষয় স্পষ্ট করেছেন, তিনি বলেন বাহ্যিক শত্রুতা ছাড়াও আরো একটি শত্রুতা আছে, সেই শত্রু হল নিজের প্রবৃত্তির কামনা বাসনা, এটিও এক ধরনের বলা বা মুসিবত বা সমস্যা তা শত্রুর আক্রমণ করে। এর মোকাবেলায় অবিচল থাকা, দৃঢ়চিত্ত থাকা, এটি মোমেনের মহিমা বা মোমেনকে এটি সাজে। বাহ্যিক শত্রুতার মোকাবেলা মানুষ তখন করতে পারবে যদি প্রবৃত্তির বা রিপুর তাড়নাকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। ঈমান তখন উন্নতি করে যখন সবকিছু যদি সবকিছু খোদার হয়ে যায়, আর উঠা বসা যদি মানুষের খোদার জন্য হয়ে যায়। যদি যুগের বা কালের প্রভাবে মানুষ প্রভাবিত হয় এবং কালের স্রোতে যদি মানুষ বয়ে যায়, যে স্রোতে গড্ডালিকা প্রবাহের বাকিরা প্রবাহিত হচ্ছে, তাহলে বিরোধী শক্তি মোকাবেলা করার শক্তি থাকবে না এবং প্রাণ এবং সম্পদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তারও মানুষ মোকাবেলা করার শক্তি রাখবে না। তাই নফসের কামনা বাসনারূপী শত্রুর উপর নিয়ন্ত্রণ এবং দৃঢ়চিত্ত থাকা, অবিচল থাকা আবশ্যক, আর এটি বাহ্যিক শত্রুর মোকাবেলার শক্তি যোগাবে। আর হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল এর যে নারা তার হৃদয় থেকেই উদ্ভূত এবং উচ্চকৃত হবে এবং আরশে গ্রহণযোগ্যতার মর্যাদা পাবে, তখন খোদার হাসিব হওয়ার সে দৃষ্টান্ত মানুষ দেখতে পাবে যা এমনিতে মানুষ ভাবতেও পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন এই জামাতে যেহেতু অন্তর্ভুক্ত হয়েছ তাই শিক্ষার উপর আমল করো, যদি কষ্ট না হয় তাহলে সওয়াব কোথেকে আসবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কষ্ট সহ্য করেছেন, সেই যুগের কষ্টের তোমরা ধারণা করতে পারো না, সেই কষ্ট তোমরা পাওনি, কিন্তু তিনি সাহাবা রেদওয়ানুল্লাহ আলাইহিমকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, অবশেষে সব শত্রু মিটে গেছে। সেই যুগ সন্নিকটে যখন আজকের দুষ্কৃতকারীরা আর জীবিত থাকবে না, আল্লাহ তাআলা এই পবিত্র জামাতকে পৃথিবীতে প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন তোমাদের সংখ্যা স্বল্পতার কারণে তোমাদেরকে কষ্ট দেয়, কিন্তু যদি সংখ্যাধিক্য হয় তাহলে এদের মুখ বন্ধ হয়ে যাবে। খোদা যদি চাইতেন তাহলে এরা কষ্ট দিতে পারত না, আর কষ্টদাতারও জন্ম হতো না, কিন্তু আল্লাহ তাআলা এদের মাধ্যমে ধৈর্যের শিক্ষা দিতে চান। স্বল্পকাল ধৈর্যের পর তোমরা দেখবে যে এর কিছুই আর অবশিষ্ট নেই। যে ব্যক্তি কষ্ট দেয় বা দুঃখ দেয়, সে হয়তো তওবা করে বা অনুশোচনা করে বা সে মিটে যায়। অনেক এমন পত্র আসে যারা লেখে যে আমরা গালি দিতাম সওয়াব মনে করে, কিন্তু এখন এরা তওবা করে আর আমাদের জামাতে অন্তর্ভুক্ত হচ্ছে। আজও অনেকের এমন চিঠি আসে। আবার বলেন, ধৈর্য একটি ইবাদত। আল্লাহ তাআলা বলছেন যে ধৈর্য সেই পুরস্কার পাবে যার কোনো হিসাব নেই, যা বেহিসাব। এই প্রতিদান শুধু ধৈর্যশীলদের জন্য, অন্য ইবাদতের জন্য খোদার এই প্রতিশ্রুতি নেই। এক ব্যক্তি একজনের সমর্থনে যখন জীবন যাপন করে, সেই ব্যক্তি যখন কোনো কষ্ট পায়, সাহায্যকারী বা সমর্থনকারী তখন ক্রোধান্বিত হয় এবং কষ্টদাতাকে সে তখন ধ্বংস করে। একইভাবে আমাদের জামাতের পেছনে সমর্থন রয়েছে আল্লাহ তাআলার, এবং কষ্ট সহ্য করলে ঈমান দৃঢ় হয়। ধৈর্যের মতো কোনো বস্তু নেই, কোনো শক্তি নেই। আজকের খুতবার জন্য হাসিব গুণবাচক নামের প্রেক্ষাপটে দুটো বিষয় আমি বেছে নিয়েছি, একটি অন্যটির সাথে সাদৃশ্য রাখে। প্রথমটি মোমেনদের ইমানি অবস্থার চিত্র অঙ্কন করে আর বলে যে ধৈর্যশীল এবং দৃঢ়চিত্ত মোমেনদের জন্য বিরোধীদের বিরোধিতা খোদার নৈকট্যের কারণ হয়ে থাকে, এবং হাসবুনাল্লাহর জ্ঞান এবং বুৎপত্তি তাদের অর্জিত হয়। দ্বিতীয় বিষয় যে আমি বর্ণনা করছি তা দুটো আয়াতের সাথে সম্পর্ক রাখে। নবী এবং তার জামাতের উদ্দেশ্য কি তাতে উল্লেখিত আছে, তাতে সে বিষয় বর্ণিত হয়েছে। নবীর উপর যে বাণী অবতীর্ণ হয় বা হয়েছে, সেই বাণীকে পৃথিবীর সামনে প্রকাশ স্পষ্টভাবে প্রচার করা, এটাই তোমার কাজ। মানল কি মানল না সে হিসাব নেয়া, বা না মানলে কি ব্যবহার করতে হবে, এটি সিদ্ধান্ত করা আল্লাহ তালার কাজ। আর আল্লাহ তালা হিসাব গ্রহণে অতি তৎপর। সুরা রাদের এই আয়তে তা বর্ণিত হয়েছে। আল্লাহ তালা বলেন, ওয়াই ইমান ওরিয়ান্নাকা বা আদ আল্লাহ দিন আয়োহম আও না তাওয়াফাইয়ান্নাকা এবং আমরা তাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা এই সতর্কবাণীমূলক প্রতিশ্রুতির কোন অংশ তোমাকে দেখিয়ে দিই অথবা যদি তোমাকে মৃত্যু দেই, সেক্ষেত্রে তোমার দায়িত্ব কেবল বাণী পৌঁছিয়ে দেয় এবং আমাদের দায়িত্ব হিসাব গ্রহণ করা। তারা কি দেখে না যে আমরা ভূপৃষ্ঠকে এর কিনারা থেকে প্রান্ত থেকে সংকীর্ণ করে আনছি? বস্তুত আল্লাহ আদেশ দান করেন, কেউ তার আদেশকে বদলাতে পারে না, এবং তিনি হিসাব গ্রহণে তৎপর। প্রথম আয়াত হল 41 নম্বর আয়াত সূরা রাদের। এই আয়াতে পূর্ববর্তী আয়াতের বিষয়েই অব্যাহত রাখতে কি আল্লাহ তাআলা কথা বলছেন। আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার তার নিজস্ব রীতি আছে, তিনি মালিক, তিনি সর্বাধিপতি, তিনি কখন কিভাবে বিরোধীদের শাস্তি দেবেন তিনি ভালো জানেন। তিনি আলেমুল গায়েব, তিনি জানেন যে কখন শাস্তির প্রয়োজন হবে এবং কাকে শাস্তি দেওয়া আবশ্যক। একটি সাধারণ বা জেনারেল কথা বলার পর তাৎক্ষণিকভাবে সেই শাস্তি মানুষকে দেয়া আবশ্যক নয়। শাস্তি যা নিদর্শন হিসাবে এসে থাকে, এর উদ্দেশ্য হল সংশোধন। আল্লাহ তাআলা খুব ভালো জানেন যে তাদের ভিতর কে এমন আছে যে নবীর বিরোধিতা থেকে বিরত হবে এবং আত্মসংশোধন করবে এবং শাস্তি থেকে রক্ষা পাবে, আর কে এমন আছে যার যে কিছুটা শাস্তি পেলে সংশোধনের প্রতি মনোযোগী হবে, আর কত কেমন আছে আর এমন কয়জন আছে যারা কোনোভাবে বিরত হওয়ার নয় এবং বিরোধিতা আর অপকর্মে দুষ্কৃতিতে তারা সীমা ছাড়িয়ে যায়, তাদের উপর শাস্তি আসে এবং শাস্তি নাজেল হয়। সুতরাং আল্লাহ তাআলা বলেন কিছু শাস্তির যে ভবিষ্যৎবাণী যা তোমার মাধ্যমে করা হয়েছে, কতক মানুষের বা অনেকের অপকর্মের কারণে তাৎক্ষণিকভাবে সেই প্রতিশ্রুতি পুরা হবে, আর কতক এমন আছে যা হতে পারে যে হে নবী তোমার মৃত্যুর পর পুরা হবে। বদরের যুদ্ধকেই নিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যেই জায়গা চিহ্নিত করেছেন যে এখানে আবু জেহেল, উতবা এবং শাইবার লাশ পড়বে, আল্লাহ তাআলা জানতেন যে এরা ঈমান আনার নয়, তাই ভবিষ্যৎবাণী রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে সেই স্থানেই তারা ধ্বংস হয়েছে এবং তাদের মৃত্যু টলেনি। আর অনেকেই এমন ছিল যাদের ঈমান আনার ছিল, খোদার পবিত্র জ্ঞান অনুসারে যেভাবে আবু সুফিয়ান এবং ইকরামা, যেমন আবু সুফিয়ান এবং ইকরামা তারা এমন মানুষ ছিলেন যারা যুদ্ধে অংশ নিয়েছেন, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছেন, তা সত্ত্বেও রক্ষা পেয়েছেন এবং অবশেষে ঈমান এনেছেন। এরপর ইসলামের সম্মানের খাতিরে তারা যুদ্ধ করেছেন। সুতরাং বলা হচ্ছে আসল নবী এবং তার জামাতের আসল কাজ হল তবলিগ করা, সত্যের প্রচার করা। শাস্তি কোন জাতিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়, আসল এবং প্রকৃত উদ্দেশ্য হল খোদার ইবাদত গুজার বান্দায় মানুষকে পরিণত করা। যারা সীমা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধেও এই শাস্তিমূলক ভবিষ্যৎবাণী পুরা হবে এবং অনেককে অবশ্য ছাড়ও দেওয়া হবে। কিন্তু এটি নীতিগত কথা যে সমস্ত কর্মের কারণে সতর্ক করা হয়েছে, দা নবীর জীবদ্দশায় কেউ করুক বা মানুষ পরে করুক, তারা যদি আত্মসংশোধন না করে তাহলে ধরা পড়বে। আর কিভাবে ধরা পড়বে, এখানে ধরা পড়বে না পরকালে, তা আল্লাহ তালাই ভালো জানেন। এটিও আল্লাহ তালাই জানেন যে কি কল্যাণকর, কি ধরনের সংশোধন আবশ্যক, তাৎক্ষণিকভাবে ধৃত করার আবশ্যক নাকি ছাড় দেওয়া আবশ্যক, এটিও আল্লাহ তালাই ভালো জানেন। আল্লাহ তালা বলছেন যে হিসাব গ্রহণ করার দায়িত্ব আমাদের। আপত্তিকারী যদি আপত্তি করে যে ভবিষ্যৎবাণী পুরা হয়নি, সেই ভবিষ্যৎবাণী পুরা হয়নি, তো আল্লাহর সামনে যখন মানুষ উপস্থাপিত হবে সব স্পষ্ট হয়ে যাবে, যখন খোদা তাআলা হিসাব গ্রহণ করবেন। আজ হযরত মসীহ মওউদের বিরোধীরাও একই আপত্তি করে, তাদের জন্য একই উত্তর, বরং হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম স্পষ্টভাবে লিখেছেন, পরিষ্কার ভাষায় লিখেছেন যে কোন কোন কথা নবীর তিরোধানের পর পুরা হয়। যখন আল্লাহ তাআলা যা আল্লাহ তাআলা নবীর জামাতের হাতে জামাতের মাধ্যমে পুরা করতে চান, আর আহমদীরা এই কথার সাক্ষী। অনেক ভবিষ্যৎবাণী পুরা হচ্ছে, আর প্রতিটি নতুন দিন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতার প্রমাণ নিয়ে উদিত হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিরুদ্ধবাদীরা আপত্তি করে যে এই কথা পুরা হয়নি, সে কথা পুরা হয়নি বা এই ভবিষ্যৎবাণী পুরা হয়নি। আল্লাহ তাআলা বলছেন যে এই বিরোধীরা কি দেখে না যে আমরা কিভাবে কিনারা থেকে জমিকে সংকুচিত করছে, সংকীর্ণ করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিনে কথা সাক্ষী যে কিভাবে ইসলাম তার যুগে প্রসারিত হচ্ছে এবং বিরোধীদের ভূমি সংকুচিত হচ্ছে। বিভিন্ন শহরের ধনী দরিদ্ররা ইসলামের গণ্ডীভুক্ত হচ্ছে এবং এক সুরক্ষিত দুর্গে তারা স্থান গ্রহণ করছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মক্কা বিজয় হল এবং আরবের বাহিরে ইসলাম প্রসার লাভ করে। এরপর খেলাফতের রাশেদার যুগে এবং পরবর্তী যুগে ইসলামের প্রসারিত হওয়ার ধারা অব্যাহত থাকে। যেখানে আল্লাহ তাআলা কাউকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, শাস্তিও দিয়েছেন, সুতরাং এটি খোদা তাআলার সিদ্ধান্ত। যে মানুষের ইসলাম গ্রহণের কারণে ইসলাম বিরোধী শক্তির যে ভূমি তা সংকীর্ণ হতে থাকবে, সংকুচিত হতে থাকবে বা আল্লাহ তাআলা আজাব এর মাধ্যমে তাদের জন্য জমি বা ভূমিকে সংকীর্ণ করেন, অতীতেও করেছেন, এখনো করছেন এবং ভবিষ্যতেও করবেন। আল্লাহর নির্দেশকে কেউ লঙ্ঘন করতে পারে না। সুতরাং আল্লাহ যেখানে নিজ রসুলের সাথে আছেন সেখানে কে রসুলের উন্নতির পথে বাধ সাধতে পারে? তাই লা মুআক্কিবা লিহুকমিহি, তার আদেশকে কেউ বদলাতে পারে না বা টলাতে পারে না। এই কথা বলে আল্লাহ তাআলা মুমিনদের এই সাহস জুগিয়েছেন যে যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দাসত্ব করো তাহলে শত্রুর ভয়ে ভীত হওয়ার তোমাদের কোনো কারণ নেই। তবলিগের দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত, সেই কাজ অব্যাহত রাখো। আর শেষের দিকে বলা হয়েছে ওয়াহুয়া সারিউল হিসাব, তিনি হিসাব গ্রহণে তৎপর। হিসাব যখন নেয়ার সিদ্ধান্ত করেন তাৎক্ষণিকভাবে হিসাব রেডি নয় যে তাৎক্ষণিকভাবে তিনি আজাব নাজিল করবেন, এমন নয়। হিসাব যখন নেয়ার সিদ্ধান্ত করেন তিনি হিসাব নেওয়া আরম্ভ করেন। এই তিনি মানুষের মতো নন যে এই কাজ করলে ওই কাজ হবে না বা অমুক কাজ করলে এই কাজ হবে না। আল্লাহর সব কাজ একই সাথেই হয়। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নের পথে কেউ বাধা হতে পারে না, বাদ সাধতে পারে না। আন্না না তেল আর্দা নানকোসো আমিন আত্রাফেহা, এই বিষয়টি সূরা আম্বিয়াতেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বাল মাত্তা না হা উলাই ওয়া আবাহুম হাত্তা তাআলা আলাইহিমুল উমর আফালা ইয়ারাউনা আন্না না তেল আর্দা নানকোসো আমিন আত্রাফেহা আফাহুমুল গালিবুন, বরং আমরা তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে বহু ভোগ সম্ভার দিয়েছিলাম, এমনকি তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়ে গেল। সুতরাং তারা কি দেখে না যে আমরা দুনিয়াকে এর চতুর্দিক থেকে সংকীর্ণ করে আসছি, তবুও কি তারা বিজয়ী হবে? যদি কোনো জাতির জীবন দীর্ঘ হয়ে যায় বা তারা দীর্ঘকাল শক্তিশালী জাতি হিসাবে বিরাজ করে আর এই কারণে যদি তারা অহংকারী হয়ে ওঠে, তাহলে এটি তাদের স্থায়ী অবস্থা। বরং আল্লাহ তাআলা বলছেন আমরা তাদেরকে এবং তাদের পিতামহকে পিতৃপুরুষকে দীর্ঘকাল পার্থিব ভোগ সম্ভার দিয়েছি, অনেক ধন সম্পদ তাদের কাছে ছিল এবং আছে, অনেক ধন সম্পদ তারা একত্রিত করে, কিন্তু স্মরণ রেখো আর এদিকে দৃষ্টি রাখো, এদিকে দেখো যে পূর্বের জাতিপুঞ্জ ধ্বংস হয়ে গেছে, বড় শক্তিশালী জাতি ছিল, তাদের সীমান্ত সংকুচিত হয়েছে, আমরা নিকট অতীতে দেখি ইউরোপিয়ান জাতি সমূহের যে রাজত্ব অনেক বিস্তৃত ছিল, ইংল্যান্ডের রাজত্ব, রাজত্বের সীমানা পৃথিবীর কত বিস্তৃত ছিল, কিন্তু তা সংকুচিত হতে থাকে, অনেক দেশ স্বাধীন স্বাধীনতা লাভ করে, রাশিয়া কতটা প্রসার লাভ করে, কিন্তু এখন সেখানেও বিভিন্ন অঙ্গরাজ্য স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অদৃষ্টই একই তকদির, একই অদৃষ্ট আমেরিকাও কোন সময় দেখবে। এই বড় বড় দেশ যদি নিরাপদ না থাকে তাহলে ছোট ছোট দেশ তারা কিসের উপর নির্ভর করছে, তাদের সংসদ কি অহংকারে মত্ত, কি অহংকারে লিপ্ত, তাদের তারাও মিটে যাবে, তাদের কোনো গুরুত্ব বলতে আর কিছু বাকি থাকবে না। কিন্তু ইসলামের জন্য শুভ সংবাদ এবং প্রকৃত মুসলমানদের জন্য শুভ সংবাদ, হযরত মসীহ মওউদের মান্যকারীদের জন্য শুভ সংবাদ, যে মুহাম্মদী মসীহর আগমনের পর ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছবে এবং প্রসার লাভ করছে। সুতরাং আমাদের তবলিগ এক সামান্য প্রচেষ্টা মাত্র। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে রেখেছেন যে ইসলাম ইনশাআল্লাহ জয়যুক্ত হবে, আর একদিন অবশ্যই ইসলাম ইনশাআল্লাহ জয়যুক্ত হবে, কিন্তু ভালোবাসা এবং প্রেম প্রীতিপূর্ণ বাণী এবং দোয়াই আমাদের, দোয়া করাই আমাদের দায়িত্ব। বাকি ঐশী তকদির কিভাবে সিদ্ধান্ত করবে বা করছে এটি প্রতিদিন আমরা এর কোন বিকাশ দেখতে পাচ্ছি, বিভিন্ন বিপদ এবং আপদের আকারে ভূমিকম্প তুফান, এইগুলো এই খোদা তালার এক ধরনের অদৃষ্ট এবং তকদির যা কাজ করছে। হায় মুসলমান, যদি খোদার এই তকদির অংশ হতো, অর্থাৎ জয়যুক্ত তো অবশ্যই ইসলামই হবে, আর আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদের মাধ্যমে সেই বিজয় আনবেন, তার জামাতের যদি এরা সাহায্যকারী হতো এবং বিরোধিতা যদি হয় এরা পরিত্যাগ করত। এ যুগে যে সমস্ত বিপদ আপদ দেখা দিচ্ছে এবং আজাব আসছে, এগুলো সব মসীহ মওউদের সত্যতার জন্য, সত্যতার প্রমাণস্বরূপ প্রকাশিত হচ্ছে। অনেকে আপত্তি করে যে বিরোধিতা তো করছে কাফেরদের সর্দাররা বা বড় বড় নেতারা, কিন্তু সাধারণ গরিব মানুষ মারা যাচ্ছে, এর কারণ কি? এর মসীহ ইসলাম একটি উত্তর দিয়েছেন, তার ভাষায় আমি আপনাদের সামনে তা উপস্থাপন করছি। তিনি বলেন, খোদা তালার সুন্নত বা রীতি যেভাবে জারি রয়েছে তা হল, কোন সত্যবাদীকে যখন ঘৃণ্যভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয় বা তাকে কষ্ট দেওয়া হয়, তখন পৃথিবীতে বিভিন্ন ধরনের আজাব আসে। সমস্ত ঐশী পুস্তক এই কথার এই সাক্ষ্য বহন করে, কোরআনও এই কথাই বলে। যেভাবে হযরত মুসা আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে মিশরে বিভিন্ন ধরনের আজাব আসে, উকুন, ব্যাং এবং রক্তের ব্যাধি দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়, অথচ মিশরের দূর দূরান্তে বসবাসকারী মানুষেরা মৌসার খবরই পায়নি আর তারা কোনো অন্যায় করেনি। এই প্রেক্ষাপটে শুধু তাই নয়, বরং সমস্ত মিশরীয়দের প্রথম সন্তানকে হত্যা করা হয়েছে এবং দীর্ঘকাল ফেরাউনের উপর কোনো আজাব আসেনি, যারা অজ্ঞাত ছিল কি জানত না তারা মারা যায়। আর হযরত ঈসার যুগে যারা ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে চেয়েছে তাদের কিছু হয়নি, তারা বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে থাকে। কিন্তু ৪০ বছর পর শতাব্দী যখন অতিবাহিত হতে যাচ্ছিল, তখন টাইটাসের হাতে সহস্র সহস্র ইহুদি মারা যায় এবং প্লেগ দেখা দেয়। কোরআন থেকে প্রমাণিত যে এই শাস্তি এসেছে শুধু হযরত ঈসার কারণে। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ৭ বছর মেয়াদী দুর্ভিক্ষ দেখা দেয়, অধিকাংশ দরিদ্র মানুষ এতে মারা যায়। বড় বড় নেতৃস্থানীয় ফেতনাবাজ যারা কষ্ট দিচ্ছিল তারা দীর্ঘকাল কোন শাস্তি পায়নি। সার কথা হল আল্লাহর সুন্নত এবং রীতি এভাবেই কাজ করে। আল্লাহর পক্ষ থেকে যখন কেউ আসে তাকে যখন মিথ্যাবাদী প্রতিপন্ন করা হয় তখন আকাশ থেকে বিভিন্ন ধরনের শাস্তি নাজেল হয় যাতে অধিকাংশ এমন মানুষ শাস্তি পায় যাদের সেই সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার সাথে কোনো সম্পর্ক নেই। এরপর ধীরে ধীরে নেতৃস্থানীয় কাফেররা ধরা পড়ে, অবশেষে সবচেয়ে বড় দুষ্কৃতকারীরা ধরা পড়ে। এদিকেই আল্লাহ তাআলা এই আয়াতে ইঙ্গিত করছেন যে ইন্না নাতেল আরদানান কুসহা মিন আতরাফিহা, অর্থাৎ আমরা ক্রমশ পৃথিবীর দিকে আসছি, আমার এই কথার ভিতর সে সমস্ত নির্বোধদের কথার উত্তর আছে যারা বলে যে কুফরি বা অস্বীকার করেছে মৌলভীরা কিন্তু দরিদ্র মানুষ প্লেগে মারা গেছে, কাংড়া এবং ভাবসার শত শত মানুষ ভূমিকম্পের ফলে মারা গেছে, তাদের কি দোষ ছিল, তারা কখন সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তো স্মরণ রাখতে হবে যে খোদার কোন প্রেরিত ব্যক্তিকে যখন মিথ্যা প্রতিপন্ন করা হয় তা কোন বিশেষ জাতি করুক বা কোন বিশেষ অঞ্চলে হোক, খোদার আত্মাভিমান সর্বগ্রাসী আজাব নাজেল করে, আকাশ থেকে আজাব নাজেল হয়। অধিকাংশ সময় আসল দুষ্কৃতকারী পরে ধরা পড়ে, যে ফ্যাসাদ এবং ফেতনার মূল কারণ, যেভাবে হযরত মূসা ফেরাউনের সামনে যে কহরে নিশান দেখিয়েছেন সেই নিদর্শন আমরা দেখেছি। ফেরাউনের কিছু হয়নি, শুধু দরিদ্র মানুষ মারা গেছে, গরিব মানুষ মারা গেছে, কিন্তু অবশ্যই খোদা তালা ফেরাউনকে তার সৈন্যরাজি সহ নিমজ্জিত করেছেন। এটি খোদা তালার সুন্নত এবং রীতি যাকে কেউ অস্বীকার করতে পারে না। সম্প্রতি চিলিতে ভূমিকম্প এসেছে আর তার দুমাস পূর্বে হাইটিতেও এক ভূমিকম্প আসে। চিলির ভূমিকম্প হাইটির ভূমিকম্পের তুলনায় 64 গুণ বেশি শক্তিশালী ছিল। এই সবকিছু হযরত মাসিহ ইসলামের পক্ষে, সত্যতার পক্ষে প্রকাশিত হচ্ছে। পিছনে যে উদ্ধৃতি পড়েছি তার একটা অংশ এখনো বাকি আছে। হযরত মাসিহ ইসলাম অন্যত্র বলেন, প্লেগ সম্পর্কে অনেকে আপত্তি করে যে অধিকাংশ দরিদ্র মানুষ মারা যায়, ধনী এবং জামাতের বড় বড় বিরোধীরা এখনো ধ্বংস হয়নি। মাসিহ ইসলাম বলছেন আল্লাহ তাআলার সুন্নত হল কাফেরদের নেতারা শেষে ধরা পড়ে। মূসার সময় প্রথমে যে আজাব আসে ফেরাউন বেঁচে যায়, আর কোরআনেও আছে যে প্রথমে সাধারণ মানুষ ধরা পড়ে তারপর বড় বড় মানুষ। অনেককে যে আল্লাহ তাআলা রক্ষা করার কারণ হল তারা শেষের দিকে এসে তওবা করে বা তাদের সন্তান সন্ততিদেরকেও ইসলাম গ্রহণ করার থাকে। চিলির কথা বলছিলাম যে সেখানে যে ভূমিকম্প আসে তা হাইটির ভূমিকম্পের তুলনায় শক্তিশালী, 64 গুণ বেশি ভয়াবহ ছিল। মোট 15 লক্ষ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, 5 লক্ষ পুরোপুরি ধসে পড়ে। এই ভূমিকম্প সম্পর্কে বলা হয় যে ভূমিকম্পের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। আরো অনেক তথ্য বিজ্ঞানীরা এই সম্পর্কে দিয়েছেন, যেমন এর ফলে আমাদের যে 24 ঘন্টার দিন তাতে 1.2 মিলিসেকেন্ডের পার্থক্য পড়বে। এই ভূমিকম্পের ফলে এই আমাদের পৃথিবীর দিনের 1.2 মিলিসেকেন্ডের পার্থক্য হবে এবং প্রায় সময় ভূমিকম্পের ফলে এমন হয়। বিজ্ঞানীরা বলেন যে এই পৃথিবী তার ফিগার অক্ষ থেকে 3 ইঞ্চি সরে গেছে, আর এই ফিগার অক্ষ উত্তর দক্ষিণের অক্ষ নয় যার উপর পৃথিবী ঘূর্ণায়মান। বড় বিজ্ঞানীরা বলছেন ফিগার এক্সিস বা ফিগার অক্ষ হল যার উপর পৃথিবীর ভারসাম্য রয়েছে, পৃথিবী যার উপর দাঁড়িয়ে আছে, আর প্রত্যেক ভূমিকম্পে ফলে এটি প্রভাবিত হয়। আর এইভাবেও পৃথিবী সংকুচিত হচ্ছে। আর এছাড়া বরফ গলে কোন কোন দেশ নিমজ্জিত হওয়ার যে ভবিষ্যৎবাণী বিজ্ঞানীরা করছেন সেটি ভিন্ন একটি বিপদ জানিয়ে পৃথিবী দুশ্চিন্তাগ্রস্ত। হযরত মসীহ আলাইহিস সালাম ভূমিকম্পকে তার সত্যতার পক্ষে একটি নিদর্শন আখ্যা দিয়েছেন। কোন কোন ভূমিকম্প তার জীবদ্দশায় দেখা দেয়। চিলিতে 1906 সনে একটা ভূমিকম্প দেখা দেয় তার জীবদ্দশাতেই। চিলির ভূমিকম্পের সংবাদ যখন তার কাছে পৌঁছে তিনি সেটি তার সত্যতার নিদর্শন আখ্যায়িত করেছেন। মজার বিষয় হল জানা ইতিহাস অনুসারে 1570 এর পরে যে ইতিহাস সংরক্ষণ করা হয়েছে তখন থেকে 1835 পর্যন্ত 5টি ভূমিকম্প দেখা দেয়। 1835 হযরত মসীহ আলাইহিস সালামের জন্মসাল ছিল। এরপর 1835 এর পর 1868 সনে একটি ভূমিকম্প হয়। এরপর 1906 সনের ভূমিকম্প আসে তার দাবির পর। আর এটিকে তিনি তার সত্যতার নিদর্শন আখ্যা দিয়েছেন। এরপর প্রথম 300 বছরে শুধু 5টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত 100 বছরে আজ পর্যন্ত চিলিতে 18টি বড় ভূমিকম্প এসেছে। ছোট তো আসেই, ভয়াবহ ভূমিকম্প দেখা দেয়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম চিলির ভূমিকম্পের প্রেক্ষাপটে বলেন, উদ্ধৃতি পড়ছি আমি, তিনি বলেন যে বেশ কয়েকবার ভূমিকম্পের পূর্বে পত্রপত্রিকা আমার পক্ষ থেকে এটি প্রকাশিত হয়েছে যে পৃথিবীতে বড় বড় ভূমিকম্প আসবে, জমির চেহারা পাল্টে যাবে। সান ফ্রান্সিসকো এবং ফরমুসাতে আমার ভবিষ্যৎবাণী অনুসারে যে ভূমিকম্প এসেছে তা তো সবার জানা, কিন্তু সম্প্রতি 16 আগস্ট 1906 সনে আমেরিকার দক্ষিণে অর্থাৎ চিলিতে যে ভূমিকম্প আসে তা পূর্বে ভূমিকম্পের তুলনায় কোনোভাবে কম ছিল না। এই ভূমিকম্প সম্পর্কে জানা যায় 3 দিন পর্যন্ত পাশের শহর বুঝতে পারেনি, এত বেশি ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে। 15টি ছোট বড় শহর উপশহর ধ্বংস হয়েছে, সহস্র সহস্র মানুষ মারা গেছে, 10 লক্ষ মানুষ গৃহহারা। নির্বোধ হয়তো বলবে যে এটি কিভাবে নিদর্শন হতে পারে। এই ভূমিকম্প তো পাঞ্জাবে আসেনি, কিন্তু তারা জানে না যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর খোদা, শুধু পাঞ্জাবের খোদা নন তিনি, তিনি সারা পৃথিবীর কে সতর্ক করেছেন। পাঞ্জাবের দুর্ভাগ্য যে আল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে ভবিষ্যৎবাণীকে অন্যায়ভাবে অবজ্ঞা করা, আল্লাহর বাণীকে মনোযোগ সহকারে না পড়া আর সত্যকে কোনোভাবে চেপে রাখার চেষ্টা করা, কিন্তু সত্য কোনোভাবে এভাবে চাপা থাকতে পারে না। এটি তিনি আরো বলেন যে স্মরণ রাখা হচ্ছে যে আল্লাহ তালা আমাকে ভূমিকম্পের অনেক সংবাদ দিয়েছেন, ভবিষ্যৎবাণী অনুসারে যেভাবে আমেরিকায় ভূমিকম্প এসেছে একইভাবে ইউরোপেও ভূমিকম্প দেখা দেয়, একই সাথে এশিয়ার বিভিন্ন স্থানে ভূমিকম্প দেখা দেবে, কোন কোনটি কেয়ামত সদৃশ্য হবে, এত মানুষ মারা যাবে যে রক্ত গঙ্গা বয়ে যাবে, কোন পশু পাখি এর বাহিরে থাকবে না, পৃথিবীটা এত ধ্বংসযোগ্য দেখা দেবে যে মানুষের জন্ম থেকে আজ পর্যন্ত তখন পর্যন্ত এমন ঘটনা ঘটেনি, এমন ভাবে ধ্বংসযোগ্য আসবে যে যেন কোনো আবাদী সেখানে কোনো যুগে ছিল না। একই সাথে আরো অনেক বিপদ আপদ আকাশ এবং পৃথিবী থেকে ভয়াবহ বিপদ আপদ প্রকাশিত হবে, বিবেকবান মানুষের দৃষ্টিতে বিষয়ে অস্বাভাবিক ঠেকবে। দর্শন এবং জ্যোতির্বিদ্যার কোন পৃষ্ঠায় এ ধরনের কোন খবর মানুষ দেখবে না, তখন মানুষের ভিতরে এক ব্যাকুলতা সৃষ্টি হবে যে কি হতে যাচ্ছে, অনেক মানুষ তখন মুক্তি পাবে আর অনেকেই ধ্বংস হবে। সেই দিন সন্নিকটবর্তী, বরং আমি দেখছি যে সামনে দাঁড়িয়ে আছে পৃথিবী কেয়ামত এর মতো দৃশ্য দেখবে। শুধু ভূমিকম্পই নয়, আরো ভয়াবহ অনেক বিপদ আপদ প্রকাশিত হবে, কিছু আকাশ থেকে এবং কিছু মাটি থেকে, ভূমি থেকে। এটি এই জন্য যে মানুষ নিজ খোদার ইবাদত ছেড়ে দিয়েছে আর সম্পূর্ণভাবে সে দুনিয়ার কীট হয়ে গেছে। যদি আমি না আসতাম তাহলে এই বিপদ কিছুটা বিলম্বিত হতো, কিন্তু আমার আসার পর খোদার ক্রোধের যে দৃঢ় সংকল্প যা দীর্ঘকাল প্রচ্ছন্ন ছিল তা প্রকাশ পেয়েছে। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, এর অর্থ হল কোন জাতিকে আমরা যতক্ষণ সেখানে নবী প্রেরণ না করে শাস্তি দেই না। এরপর হুজুর বলছেন মোহাম্মদ মসিহ সারা পৃথিবীর জন্য এসেছেন। মসিহ আরো বলছেন যে যারা তওবা করবে তারা নিরাপত্তা পাবে, যারা বিপদ আসার পূর্বেই আল্লাহকে ভয় করে তাদের প্রতি দয়া প্রদর্শন করবে। তোমরা কি মনে করো যে ভূমিকম্প থেকে তোমরা নিরাপদ থাকবে বা নিজের ষড়যন্ত্রের মাধ্যমে রেহাই পাবে? মোটেই নয়। মানুষের কর্ম সেদিন অর্থহীন। এই কথা ভেবো না যে আমেরিকা এবং অন্যান্য দেশে ভয়াবহ ভূমিকম্প এসেছে, তোমাদের দেশ নিরাপদ। আমি দেখছি যে তার তুলনায় বড় বিপদ এবং মুসিবত তোমরা দেখবে। এরপর সেই উদ্ধৃতি আছে যা প্রায় সময় পড়া হয়। মসিহ ইসলাম বলেন যে হে ইউরোপ তুমিও নিরাপদ নও, হে এশিয়া তুমিও নিরাপদ নও, হে দেববাসীগণ কোন কল্পিত এবং কৃত্রিম খোদা তোমাদের সাহায্য করবে না। আমি শহর উপশহরকে ভূপাতিত হতে দেখছি, আবাদীকে আবাদ শূন্যাবাদী শূন্য দেখছি। সেই এক এবং অনন্য খোদা দীর্ঘকাল নীরব ছিলেন, তার চোখের সামনে অনেক ঘৃণ্য কর্ম আছে কিন্তু তিনি নীরব ছিলেন, কিন্তু এখন তিনি ভয়াবহ রূপ প্রকাশ করবেন। যার শ্রবণ শক্তি থাকে সে শুনুক, সে সময় দূরে নয়। আমি আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে সবাইকে একত্রিত করার চেষ্টা করেছি কিন্তু ঐশী তাকবীর পুরা হওয়া আবশ্যক ছিল। আমি সত্য সত্যি বলছি যে এদেশের পালাও সন্নিকটে দূরে নয়। নুহের যুগের চিত্র তোমাদের চোখের সামনে ভেসে আসবে, লুতের দেশের চিত্র তোমরা স্বচক্ষে দেখবে, কিন্তু খোদা শাস্তি প্রদানে ধীর। তোবা করা যেন দয়া প্রদর্শিত, যে খোদাকে পরিত্যাগ করে সে কীট মানুষ নয়, যে তাকে ভয় করে না সে মৃত জীবিত নয়। আর এই সতর্কবাণী বিশেষ করে পাক ভারতের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীকে বিবেক বুদ্ধি দিন, কাণ্ড জ্ঞান দান করুন, তারা যেন বুঝতে পারে, তারা খোদার প্রেরিতকে যেন চিনতে পারে এবং খোদার শাস্তি থেকে যেন রক্ষা পায়। ইসলামের প্রকৃত বাণী পৌঁছানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আর এই পথে সকল বিপদ সকল আপদ সমস্যা আমাদের ইমানের দৃঢ়তার যেন কারণ হয়। কোথাও ভয় পেয়ে আমরা যেন নিজেদের কাজ থেকে বিরত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.
مسیح موت اور امام مہدی کے آنے کی تمام نشانیاں پوری ہو چکی تھیں۔ حضرت اقدس محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی امت آپ کی پیشگوئی کے پورا ہونے کی منتظر تھی. سب متفق تھے کہ یہی وہ زمانہ ہے جب مسیح موت اور امام مہدی نے ظاہر ہونا ہے. ایسے میں اللہ تعالیٰ نے حضرت مرزا غلام احمد صاحب قادیانی علیہ الصلاۃ والسلام کو امت محمدیہ کے مسیح موت اور امام مہدی کے طور پر مبعوث فرمایا. آپ کا دعویٰ تھا کیا؟ آپ نے حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کی شان کو کس طرح دنیا پر ظاہر کیا؟ آپ نے کس طرح اسلام کو زندہ مذہب کے طور پر پیش فرمایا؟ ان سوالوں کے جواب دیے جاتے ہیں پروگرام راہ خدا میں. آپ بھی حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے غلام صادق مسیح موت اور امام مہدی حضرت مرزا غلام احمد صاحب قادیانی علیہ السلام اور آپ کی جماعت سے متعلق کچھ پوچھنا چاہتے ہیں تو پروگرام کے دوران فون کیجیے. اس پیر کے روز تو پروگرام کے دوران فون کیجیے. اس پیر کے روز تو پروگرام کے دوران فون کیجیے. اس پیر کے روز تو پروگرام کے دوران فون کیجیے. دل سے ہے.